7 নভেম্বর 2016, তরজমান আকাবির আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাত হুমের সন্দীপ আকবরহাট জামে মসজিদে বয়ান।
সেরা মানুষ তো সাদ্দাদের হওয়া উচিত, কিন্তু আল্লাহ পাক জালালু আমানা ওয়া আলা পবিত্র কোরআনে বলছেন যাদেরকে আমি দিল দিলাম কিন্তু আমার কথা বুঝে না, অন্তর থেকে আমার কথা বুঝে না, আমাকে মহব্বত করে না, আমার কথা কানে শুনে না, আমি যেদিকে ডাকি সেই পথ দেখে না। লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল্লাহ ইউসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লাহ ইসমাউনা বিহা। দিল আছে সব বুঝে কিন্তু আল্লাহর কথা বুঝে না, চোখ আছে সব দেখে আল্লাহ পাকের কথা দেখে না, আল্লাহ পাকের হেদায়েতের রাস্তা দেখে না, এবং কান আছে সব শুনে কিন্তু আল্লাহ পাকের কথা শুনে না, হেদায়েতের কথা শুনে না, হেদায়েতের বাণী এবং পয়গাম তার কানে ঢুকে না। তো আল্লাহ পাক জালালু আমানা ওয়া আলা বলছেন যে উলাইকা কালানাম, এরা আকৃতিতে মানুষ হলো, এরা পশুর মতো, বালহুম আযাল, বরং পশুর তো কিছু বুঝ থাকে, এরা পশুর থেকেও আরো অধম, পশুর চেয়েও অধম, পশুরও কিছু বুঝ থাকে। কুকুরকে ঢিল ছুড়লে কুকুর দৌড়ায় কুকুরটার দিকে যায়, এবং কুকুর ঢিলের উপরে যে ঢিল ছুড়লেন যে লাঠি মারলেন সে ঢিলের উপরে বা লাঠির উপরে কামড় দেয় না, যে লোক এই ঢিল ছুড়লো লাঠি মারলো তারে দৌড়ায়, কারণ কুকুরের বুঝ আছে যে ঢিল এ বেচারার কিছু করার ক্ষমতা নাই, আমাকে আসলে আঘাতকারী মূলত ওই মানুষটা, তো তার পিছনে দৌড়ায়। তো কুকুরেরও এতটুকু বুঝ আছে। আর আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করলেন, আমাদেরকে পালেন, আমাদেরকে খাওয়ান, এত বেসুমার নেয়ামত দিচ্ছে, আল্লাহকে যে বুঝে নাই, আল্লাহর কসম সে শিয়াল কুকুর থেকেও অধম, শিয়াল কুকুর থেকেও অধম। এই মানুষ, এই মানুষের চোখের মধ্যে আলো, বড় আজীব মহাবেলা। গাড়ি যদি রাত্রিবেলা চলে আর ওর লাইট না থাকে, গাড়ি অ্যাক্সিডেন্ট করবে না, অ্যাক্সিডেন্ট করবে কি না? মানুষের এই দুইটা লাইট হলো তার দুইটা চোখ, দিনে রাতে যে কোনো প্রান্তে চলে, মানুষের দুইটা লাইট আছে, দুইটা চক্ষু, চক্ষুর দ্বারা সে দেখে, মাকে দেখে, বিবিকে দেখে, নিজের সন্তানকে দেখে, আপনকে দেখে, পরকে দেখে, বন্ধুকে দেখে, শত্রুকে দেখে, দুই চোখের দ্বারা সে দেখতে পায়, আর কানের আওয়াজ, কানের দ্বারা আওয়াজের পার্থক্য করতে পারে। তো এই ব্রেনের দ্বারা সে, জ্ঞানের দ্বারা, ব্রেনের দ্বারা সে একটা সিদ্ধান্ত নিতে পারে, বুঝতে পারে এই মাথা কত দামি কত মূল্যবান। বড় ফ্যাক্টরির মালিক কিন্তু পাগল, তাহলে কি থাকলো কি? কিছুই নেই। হ্যাঁ, অনেক বড় টাকা পয়সা ধন দৌলত জায়গা জমির মালিক কিন্তু সে পাগল, তাহলে তার কি থাকলো? কিছুই নেই, দুনিয়া তার অন্ধকার, সব আছে চোখ দুটো নাই, তো দুনিয়া অন্ধকার। না না, সবাই কথা বলে সে কথা বলতে পারত না, বোবা মানুষ, তার কাছে দুনিয়াটা অন্ধকার মনে হয়, সবাই ভালো মতো খায় সে খাইতেই পারে না, খাইলেই অসুস্থ হয়ে যায়, তার কাছে দুনিয়া অন্ধকার। এক লোককে দেখছি, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে, আল্লাহ আমাদের মাফ করে। আমি এক লোককে দেখছি, আমার নিজের চোখে দেখছি, অনেক বড় ধনী মানুষ, কোটি কোটি টাকার মালিক, কিন্তু পেশাব করার জন্য তার পেশাবের নালি নেই। সে সমস্যা হয়েছিল, অপারেশন হয়েছে, এখন একটা পাইপ লাগানো আছে, এটা বান্দা রাখে সামনের দিকে, পেশাব ধরলে সে ওই পাইপটা দিয়ে তার পেশাব করতে পারে, সব সময় এটা কবরের সময় বান্দা রাখে, এটাকে আরামের জীবন না কষ্টের জীবন ভাই। আমার ভাইরা, আল্লাহর কসম, আল্লাহ পাক যে হার গেছে, বেসুমার নেয়ামতের মধ্যে আমাদের ডুবে গেছে, ওয়াইন তারুদ্দ নেয়ামত, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তোমার উপর কত নেয়ামত দিলাম, তোমরা যদি সেটা হিসাব করতে শুরু করো, কেউ আমার নেয়ামত, আমার অনুগ্রহ হিসাব করে তোমাদের শেষ করা কোনদিন সম্ভব হবে না। এত নেয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়ে রাখছেন। সে তাদের সিরাজুল রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ পাকের প্রতিটি নিঃশ্বাসের মধ্যে, মুহূর্তের মধ্যে দুইটা নেয়ামত, এক নিঃশ্বাস গ্রহণ করি আর একটা নিঃশ্বাস ত্যাগ করি, ছাড়ি। দুই নিঃশ্বাসের দ্বারা আমরা জিন্দা থাকি, এক নিঃশ্বাস গ্রহণ করা আর এক নিঃশ্বাস ত্যাগ করা, দুই নিঃশ্বাসের দ্বারা মানুষ এবং পশু পক্ষী জিন্দা থাকে। তো প্রতিটি নিঃশ্বাসই তাহলে পৃথিবীর সেরা বড় নেয়ামত। হযরত শেখ সাদি সিরাজ রহমতুল্লাহ বলেন, পাঁচদর হার নফসে দু নেয়ামত আছে, অবর হার নেয়ামতে সক্রিয় আছে, প্রতিটি নেয়ামতের উপরে অন্তত একবার শুকর করা পাওয়া দিন রাত তো আল্লাহ পাকের শুকরের মধ্যেই আমাদের জুড়ে থেকেছে। আল্লাহ পাকের নিয়ামত খায়া, আল্লাহর হুকুমের উপর থাকা, আল্লাহকে স্বীকার করা, আল্লাহকে মহব্বত করা, আল্লাহর সামনে মাথা নত করা, হ্যাঁ এইভাবে দিন রাত শুকর গুজার এবং কৃতজ্ঞ বন্দা হইয়া থেকেছে। সন্তানাদি অনেক আছে, অনেক সন্তান এরকম যে বাবারটা মা বাবারটা খায়, তাদের দ্বারা লালিত পালিত, কি বাবা মার কোন পাত্তা দেয় না, পরোয়া পরোয়াও করে না। আছে দুনিয়াতে গায়ে শক্তি আছে, চলে কামাই করে খায়। আর কিছু সন্তানাদি এরকম আছে যে মা বাবার অনুগত বাধ্যগত ভক্ত, যারা মা বাবাকে মানে কেউ তাদেরকে খারাপ মনে করে না, এগুলি ভালো ছেলে না, নিচু ছেলে, এদের কোন ইজ্জত নাই, সম্মান এই কথা কেউ ভাবে না। বরং যে কোনো সন্তান মা বাবার কথা মতো চলে, সমাজ তাদেরকে ইজ্জতের নজরে দেখে, সম্মানের নজরে দেখে। এই সন্তানগুলো ভাগ্যবান, মা বাবার কথার বাইরে যায় না। আমার ভাইরা, এই পৃথিবীতে বহুত মানুষ আছে, কিছু বান্দা আছে যারা আল্লাহর কথা শুনে না, আল্লাহর কথার সামনে মাথা নত করে না, আর কিছু বান্দা এরকম আছে যারা আল্লাহ পাকের কথার বাইরে যাওয়ার হিম্মতই করে না। যে সকল বান্দারা আল্লাহ পাকের কথার সামনে, হুকুমের সামনে মাথা নত করে, আল্লাহর কসম তারাই ভাগ্যবান বান্দা। আর ওই ভাগ্যবান বান্দাদের জন্যই মহান আল্লাহ জান্নাত বানায় রাখছেন। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, তাআম্মা মান তাওয়া ওয়া আতা আল হায়াত আদ-দুনিয়া, দুনিয়ার জীবনে এরকম করবে যে আমি যে সীমা বাতলাইয়া দিলাম, আমার সীমা মানবে না, আমার সীমা অতিক্রম করবে। আর এর কারণ হল আসল হায়াত দুনিয়া, সে দুনিয়াকে নিয়ে ব্যস্ত, দুনিয়া তার নজরে, দুনিয়ার পাগল সে। আমি আল্লাহ কি বলে সে কথার দিকে কান দেয় না, সেটা শুনতে চায় না, এবং আল্লাহকে বিশ্বাসই করে না, অথবা বিশ্বাস করে কিন্তু আল্লাহর কথা মানে না। আসল হায়াত দুনিয়া, দুনিয়াকে সে উপরে রাখে, দুনিয়াকে গুরুত্ব দেয়, দুনিয়াকে প্রাধান্য দেয়, এজন্য আল্লাহর কথাকে আল্লাহর হুকুমকে কিছু দেখাবে। আমি রব্বুল আলামিন, আমি ওর স্রষ্টা, আমি ওর পালন কর্তা, আমি ওর রিজিক দাতা। তো সে যখন আমার কথা মানে না, আমার সীমা, আমার দেওয়ার সীমার বাইরে যায়, আর এর কারণ হল যে আমি আল্লাহর থেকে নজর সরায়া দুনিয়ার উপর সে নজর রাখে, এটাই তার অ্যাক্সিডেন্টের এবং এই সব বরবাদের কারণ, আমার থেকে দূরে সরার কারণ। তা ইন্নাল জাহিম হিয়াল মাওয়া, তাহলে এটা কোন সন্দেহ নাই যে তার ঠিকানা হবে জাহান্নাম। আরেক আয়াত আল্লাহ পাক জাল্লাল মানবাল বলছেন যে আমার বান্দাদেরকে আমি সৃষ্টি করছি, রাস্তা আমি বাতলাইয়া দিছি, এটা ইমানের রাস্তা, হেদায়তের রাস্তা, জান্নাতে যাওয়ার রাস্তা। আর এর বিপরীতে গেলে কুফরের রাস্তা, শিরকের রাস্তা, নাফরমানির রাস্তা, এটা হল জাহান্নামের রাস্তা। দুই রাস্তা আমি বাতলাইয়া দিছি, এখন তোমার খুশি তুমি যে রাস্তায় হাঁটো, যে রাস্তায় হাঁটবা সেই গন্তব্যে তুমি পৌঁছবা। একজনের রওনা হয়েছে সে এরোপ্লেনে, কিন্তু সেটা রাশিয়ার এরোপ্লেন, আরেকজনের রওনা হয়েছে এরোপ্লেনে, সেটা মক্কা শরীফে যাওয়ার এরোপ্লেন। দুইটা এরোপ্লেনে দুইজন রওনা হয়েছে, যে রাশিয়ার এরোপ্লেনে রওনা হয়েছে সে কি মক্কা শরীফ পৌঁছবে, আর যে মক্কার এরোপ্লেনে রওনা হয়েছে সে কি রাশিয়াতে যাবে। আমার ভাইরা, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বাতায়া দিয়েছেন যে এটা আমি মাওলাকে পাওয়ার রাস্তা, এটা জান্নাতে যাওয়ার রাস্তা, আর এটা হল জাহান্নামের রাস্তা, আমি মাওলা থেকে বিচ্ছিন্ন হওয়ার রাস্তা। তুমি যে রাস্তায় চলবা সেই গন্তব্য পর্যন্তই তুমি পৌঁছবা। এজন্য এক বুজুর্গ বলছিলেন যে তরসাম না রসি বকা বা আরবি কি রাখ কে তু তিরবি বতুল কিসলা, হে বেদুইন তুমি যে রাস্তায় চলছ আমার তো মনে হচ্ছে তুমি মক্কা পর্যন্ত পৌঁছবা না, কাবা পর্যন্ত পৌঁছবা না, আল্লাহ পর্যন্ত পৌঁছবা না, কারণ কাবার রাস্তা বাদ দিয়া তুর্কিস্তানের রাস্তার দিকে তুমি রওনা হয়ে গেছো, হ্যাঁ ভিন্ন পথে তুমি রওনা হয়ে গেছো। তো আল্লাহ পাক জাল্লাল মানবাল বলেন যে আমি যে সীমা দিছি এটা রহমতওয়ালা সীমা, আমি যে সীমা বাতলেছি এটা রহমতের সীমা, এটা ভাগ্য সৌভাগ্যের সীমা, এটা হলো জান্নাতুল ফিরদাউসের সীমা। এটা অনুসরণ করলে তুমি সে রাস্তায় চলবা, কিন্তু তুমি আমার কথা শুনলা না, আমার বাতলানো সব সীমা অতিক্রম করলা। মদ খায় না হারাম, হ্যাঁ এতে জাহান্নাম না, মদ খাওয়া লাগবে, মদ হারাম নেশা এবং চুরি ডাকাতি মিথ্যা ধোকা জিনা ব্যবচার খুন খারাপি পরের সম্পদ হরণ করা লুণ্ঠন করা এবং মজা করা দুনিয়াতে, দুনিয়াতে ফুর্তি করা আনন্দ করা। আর ইমান বলাদের তরিকা হল যে না, আল্লাহ পাক বলেন যে সকল বান্দারা আল্লাহকে ভয় করবে আর আল্লাহকে বিশ্বাস করবে এবং ভয় করবে আর দুনিয়ার জীবনে যে কোনো জায়গায় থাকবে আল্লাহর ভয়ের উপর কায়েম থাকবে আর নিজের মনের ইচ্ছার উপর চলবে না, নিজের খেয়াল খুশির উপর চলবে না, বরং আল্লাহ পাকের মর্জির উপর জিন্দগি কাটাবে। আল্লাহ পাক বলেন ফাইনাল জান্নাতু হিয়াল মাওয়া, নিঃসন্দেহে তার ঠিকানা হবে জান্নাত। আল্লাহ পাক আমাদের সকলের জন্য জান্নাত মঞ্জুর করে। আমার ভাইরা, ঈমান যাদের সিনাতে আছে সকলেই আল্লাহকে ভালোবাসে, ইসলাম যার জিন্দগিতে আছে সকলেই আল্লাহকে ভালোবাসে, কিন্তু আল্লাহর হুকুম মানার মধ্যে কেউ আগে কেউ পিছনে, কারো কিছু ভুল ত্রুটি থাকতে পারে, কারো দশটা ত্রুটি কারো একশো ত্রুটি, কিন্তু ঈমান এবং ইসলাম যার মধ্যে আছে সে নিঃসন্দেহে আল্লাহকে মহব্বত করে এবং আল্লাহকে ভয়ও করে। তা আমরা আল্লাহকে মহব্বত করি, আল্লাহকে ভয় করি, তো ভয় মহব্বত আর ভয় যেন এই পরিমাণ হয় যাতে এর দ্বারা আমরা নিঃসন্দেহে জান্নাতে পৌঁছতে পারি। রাবেয়া বসি বলেন তাসিল ইলাহা ওয়া আনতা তুযহিরু হুবাহু আযাল আবদি ফিল ফিআলে বাদিউ লাউ কানা হুবুকা সাদিকান লা আতাতাহু ইন্নাল মুহিব্বা লিমা ইউহিব্বু মুতিউ। হযরত রাবেয়া বসি বলেন যে তুমি দিন রাত আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত থাকো অথচ তুমি বলো যে আমি আল্লাহকে ভালোবাসি, এটা তো এক আশ্চর্যজনক কথা তুমি বলো। যদি সত্যি তুমি আল্লাহ পাককে মহব্বত করতা খাঁটিভাবে পূর্ণভাবে, জীবনের সব কিছুতে আল্লাহর কথার মধ্যেই তুমি থাকতা, আল্লাহ পাকের হুকুমের অধীন তুমি থাকতা, আমার ভাইয়েরা আল্লাহ পাকের কথা মানার দ্বারা মানুষ ইজ্জত বলা হয়, মানুষের জিন্দগি রহমত বলা হয়, মানুষের জিন্দগি বরকত বলা হয়। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের পালনেওয়ালা, সেই রব্বুল আলামিন নিজে বলেন যে বান্দারা জীবনের সর্বক্ষেত্রে আমি আল্লাহকে ভয় করে চলবে, তা আমি ওয়াদা করলাম যে ওরা যে কোনো বিপদে পড়লে আমি সাহায্য করব, যে সংকটে পড়ে ওই সংকট থেকে আমি উদ্ধার করব, এবং ওরা কল্পনাও করতে পারবে না এমন এমন রাস্তায় এমন এমন পথে ওদেরকে আমি রিজিক দান করব। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু পবিত্র কোরআনে নিজেই তো এই কথা বলতেছেন, এবং আরো কায়াতে আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু বলেন لو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض। আল্লাহ পাক বলেন যে এই জমিনের মানুষগুলো, এই জমিনে, এই পৃথিবীতে, এই শহরে বন্দরে নগরে বসবাসকারী মানুষরা, ওরা যদি আমি আল্লাহকে ভয় করে আমার কথার উপর চলে, তাহলে আমি আল্লাহ ওয়াদা করলাম, গ্যারান্টি দিলাম, আসমান জমিনের বরকতের ভাণ্ডার ওদের জন্য আমি খুলে দিব। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু নিজেই কথা বলছেন, এবং এর ভুরি ভুরি প্রমাণ পৃথিবীতে আছে। যে সকল মানুষ দুনিয়াতে বসবাস করে আর দিন রাত আল্লাহ তাআলার কথার উপরেই চলে, আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু তাদেরকে কল্পনাতীত ভাবে বরকত দান করেন। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে ঘটনা লিখছেন যে ভাই কেউ তোমরা ছবি তুলবা না কিন্তু খবরদার। হ্যাঁ, জাহানবী বড়লোকের কথা লিখছেন, এক বুজুর্গ ছিলেন, তিনি বড় মেহমানদারির অবস্থ ছিলেন, মেহমান ছাড়া আল্লাহ পাকের অনেক বন্দাদের আখলাক এরকম হয়, মেহমান ছাড়া তারা চলতে পারেন। আমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খানা খেতে পারতেন না। মেহমান নিয়া খাওয়া এটা বড় কিসমতের ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম যায়ফাহু, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আখিরাতকে বিশ্বাস করে সেজন্য নিজের মেহমানের কদর করে। এক রিওয়ায়েত দেখছিলাম আল মাকাসিদুল হাসানা কিতাবের মধ্যে, যে মেহমান যখন ঘরে আসে এবং খানা খায়, তো এটা না মনে করো তোমারটা খায়, বরং মেহমান নিজেরটাই খায়, নিজের কিসমতে আল্লাহ পাক যেটা রাখছিলেন সেটা তোমার বস্ত্র খানা খায়, খায় সে নিজেরটা, কিন্তু তোমার ঘরে তোমার ব্যবস্থাপনায় তোমার মেহমানদারি অধীনে খাওয়ার কারণে সেটা আখেরাতের সম্বল হইতেছে তোমার জন্য। আমার উস্তাদ হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি বড় আলেম বুজুর্গ ছিলেন ভোলাতে, হুজুরের বাড়িতে যখন বারবার যাওয়ার সুযোগ হয়েছিল, হুজুরের ঘরে মেহমান হয়েছে, হুজুরের যে দস্তরখান ছিল ওর ভিতরে লেখা ছিল যে শুকর বজা আর কে মেহমান তু রুজিয়ে খোদ মি খোরাত আজ খান তু, মিয়া তুমি শুকর আদায় করো তোমার মেহমান নিজের রুজি তোমার দস্তরখানে খেতেছে। তা আমি যখন এটা দেখছিলাম আমার মনে মনে বারবার এরকম প্রশ্ন থাকতো, তালাশ ছিল যে আসলে কথাটা কি কোরআন হাদিসে আছে না এমনি কোন মহব্বতের কথা, জজবার কথা, এমনি নসিহতের কথা কি জানে। তো আল্লাহ পাক শুকর যে ইমাম সাফাভি রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় মহাদ্দেশ তার লেখা কিতাব খাওয়া অনেকে এসে মেহমান দেখলে কষ্ট পায়, পেরেশান হয়, ভয় পায় যে ভাই আসে, আরে ভাই ইমান ওয়ালারা তো বিশ্বাস করে আল্লাহ খাওয়ান, আল্লাহ পালেন, আল্লাহ পাক খাওয়ান, আল্লাহ পাক পালেন, তো এই কথা যখন বিশ্বাস করে তুফের মেহমান দেখলে পেরেশান হওয়ার কি কারণ থাকতে পারে। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বান্দা যখন আরেক বান্দার সাহায্যে মজবুত থাকে তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক ওই বান্দার সাহায্যে মজবুত থাকে। তো একজনকে খাওয়ালে তাতে নোকসান তো নাই, লাভই লাভ, ফায়দাই ফায়দা, এই দুনিয়া থাকবে না, দুনিয়া শেষ হয়ে যাবে, এই ধন সম্পদ কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে, কিন্তু যেটা আল্লাহর জন্য করলাম সেটা আখেরাতে বড় সম্পদ হবে, বড় সম্বল হবে। মা ইন্দাকুম ইয়ানফাদু ওয়া মা ইন্দাল্লাহি বাক, পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলছেন, যা তোমাদের কাছে আছে এগুলি সব শেষ হয়ে যাবে, আর যা কিছু আল্লাহর কাছে জমা করো সেগুলি সব অনন্তকাল থাকবে, সেগুলো তোমার কাজের জিনিস হবে, সেগুলো কাজে লাগবে। হ্যাঁ, এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বনি আদম বলতে থাকে মালি মালি, আমার টাকা, আমার পয়সা, আমার ধন, আমার সম্পদ, আমার কাছে তোমার মাল আসলে কি জিনিস, যেটা তুমি খাইলা এবং হজম হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এইটা তোমার মাল, এবং যেটা তুমি পরিধান করলা কাপড় চোপড় এমনটা যে আর এটা ব্যবহারযোগ্য থাকে নাই, এইটা তোমার মাল, অথবা যেটা আল্লাহ খুশির জন্য দান করলা সেটা তোমার মাল, সেটা তো বড় কাজের কাজ করছো, তুমি পাম যেটা তুমি বড় কাজের কাজ করছো, বড়ই কাজের কাজ করছো। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালুকা মা পদ্দমতা মাল ওয়ারিসিকা মা আকারতা, যে সম্পদ যে টাকা পয়সা তুমি থাকতে থাকতে আল্লাহর জন্য ব্যয় করলা সেটা তোমার মাল, আর যেটা রাখা গেছে সেটা তোমার না, সেটা তোমার ওয়ারিসদের মাল, যারা উত্তরাধিকারী হবে তাদের মাল, তোমার মাল হল যেটা তুমি আগে জমা করছো আল্লাহ পাকের নিকট। এজন্য আমার ভাইরা মুসলমানের আখলাক হওয়া চাই, মুসলমান দিন সাচ্চাদ নামাজ ঈমান ওয়ালা নামাজ পড়ে, আল্লাহকে মহব্বত করে, আল্লাহর জন্য খরচ করে, আল্লাহর জন্য যাকাত দেয় এবং আল্লাহর জন্য দান সৎকার করতেই থাকে। কোরআন শরীফের শুরুতেই মুসলমানের পরিচয় যে আল্লাহ পাক দিয়েছেন তার মধ্যে হুদান লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রাহমানুল বলেন আমার এই কোরআন এই কিতাব, এই আজিমুশান কিতাব, এটা হেদায়তের কিতাব, আল্লাহ ভুলা বান্দাকে আল্লাহর সঙ্গে মিলে আল্লাহ ভুলা বান্দাকে আল্লাহর সঙ্গে মিলিয়ে দেয়। যে আল্লাহকে চিনে না, এই কোরআনের বরকতে সে আল্লাহকে চিনতে পারে, আল্লাহকে জানতে পারে, আল্লাহকে খুশি করার রাস্তা, হেদায়েত, গাইড লাইন, দিক নির্দেশনা এই কিতাবের মাধ্যমে সে পায়। হুদাল্লিল মুত্তাকিন। এরপর আল্লাহ পাক তাদের পরিচয় দিচ্ছেন যে এই বান্দারা কারা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখেও আল্লাহকে বিশ্বাস করে, চোখে দেখে না কিন্তু আল্লাহকে বিশ্বাস করে। এক বুজুর্গ ভারতে তিনি বলেন, তু দিল মে তো আতা হ্যায় সমঝ মে নহি আতা, মে জান গিয়া বস তেরি পেহচান নহি হ্যায়। হে আল্লাহ, তোমাকে অন্তর দ্বারা অনুভব করি কিন্তু আমি বুঝে আসে না যে হে আল্লাহ তোমার কি মামলা। আমি বুঝতে পারছি যে মানুষরা তুমি আল্লাহকে পাওয়া যায় তাদের এই হালত কি হয়, অন্তরে অনুভব হয় যে আমার অন্তরে আল্লাহ, আল্লাহ আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর মহব্বত খুব দান করেন। ভারতে এক বুজুর্গ ছিলেন হযরত খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহ, তিনি বলতেন যে দিল মেরা হো যায় এক ময়দানে হু, তু হি তু হো, তু হি তু হো, তু হি তু, আর মেরে তন মে হো যায় আহ গিল, দর্দ দিল হো, দর্দ দিল হো, দর্দ দিল, বেসে বিলকুল হি উঠ যায় নজর, তু হি তু আয় নজর দেখো যেটা। হে আল্লাহ, আমাকে এমন একটা অন্তর দেন, অন্তরটা আপনার মহব্বতে মহব্বতে পরিপূর্ণ থাকে, আমার এই দিল যেন আপনাকে ছাড়া কিছু না বুঝে, আমার ভিতরে আপনার মহব্বত, আমার অন্তরে আপনার মহব্বত, আপনার মহব্বতে দেওয়া না থাকে, এই দুনিয়ার যেদিকে তাকায় আমি যেন আপনার নূর দেখতে পাই, আপনার সৌন্দর্য দেখতে পাই, আপনাকে ছাড়ার কোনো কিছুই আমার নজরের সীমা, আমার দৃষ্টির সীমা না থাকে। আল্লাহ তাআলা সেরকম নজর, সেরকম দিল আমাদের সকলকে নসীব করে। আমার মুর্শিদ কুতুব আলম আরেফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহ বলতেন যে লা ইলাহা ইল্লাল্লাহ কালমায়ে তাওহীদ মে গায়র হক জব যায় হায় তব দিল হক না যায়। ভাই মুসলমান, তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলো মানে কি? নাই তো লা ইলাহা, নাই কোনো মাবুদ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। যখন অন্য সব মাবুদকে অস্বীকার করে এরপরে বলে এক আল্লাহ ছাড়ার কোন মাবুদ নাই, তো সব গায়রুল্লাহ খতম হয়ে যাওয়ার পর অন্তরে থাকে শুধু আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। যে যে গাছের কাছে গায়ে বন্ধে বাকি থাকে, অবশিষ্ট থাকে শুধু আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বাকি থাকে, আল্লাহ পাকের মহব্বত বাকি থাকে, আল্লাহর প্রতি বিশ্বাস বাকি থাকে, আল্লাহ পাকের নূর বাকি থাকে। ভারতে এক বুজুর্গ ছিলেন হযরত খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহ, তিনি বলতেন যে দিল তুজকো দিয়া হক নে তো হক উসকা আদা কর। ভাই রে, তোমাকে আল্লাহ পাক একটা দিল দান করছেন, অন্তর দান করছেন, এই অন্তরের হক তুমি আদায় করো। সেটা কি? সব ছোট খেয়াল দুবসিয়াদে খুদা কর, ভাই তুমি সব চিন্তা ভাবনা বাদ দাও, খালি আল্লাহর মহব্বত আল্লাহর স্মরণ এটার ভিতরে ডুবে থাকো, যেখানেই থাকি ভাই আল্লাহ আল্লাহ আল্লাহর প্রতি ধ্যান রাখি, আল্লাহর প্রতি মহব্বত রাখি, আল্লাহকে স্মরণ করি, আল্লাহকে ইয়াদ রাখি, আল্লাহর কথা না ভুলি, কথা বার্তা চাল চলনে সর্বদা বারবার আল্লাহকে স্মরণ করার চেষ্টা করি। কি পদ্ধতি? যে কোনো ভালো হালত দেখলে খুশি হয়ে মনে করি এটা আমার আল্লাহর দয়া আমার প্রতি, আমার মহরফের মেহরবানি আমার প্রতি। হ্যাঁ, যে কোনো নেয়ামত পাইলে শুকর গুজারি করা আলহামদুলিল্লাহ এবং আল্লাহর দিকে মোতাবজ্জি হওয়া, নিজের ধান ক্ষেত্রায় খুব ফসল হয়েছে ফলন হয়েছে দেখলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানি আল্লাহ পাকের মেহরবানি, পুকুরে মাছ হয়েছে খুব আল্লাহ পাকের মেহরবানি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দান আল্লাহ পাকের মেহরবানি, সন্তান হয়েছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানি আমার মালিকের দয়া আমার মালিকের মেহরবানি, অসুখ থেকে সুস্থ হয়ে গেছে আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের মেহরবানি। যে কোনো নেয়ামত পাইলে তখন আল্লাহর কথা স্মরণ করা, আর যে কোনো মুসিবত আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর কাছে এই বিপদ থেকে মুক্তি চাওয়া এবং সবর করা, যে আল্লাহর উপর নারাজ না হওয়া অসন্তুষ্ট না হওয়া, এই দুনিয়ার জিন্দগি চিরদিন না, এখানে আমরা চিরদিন থাকবো না, নেয়ামতের শুকর গুজারির দ্বারাও জান্নাতের সম্বল তৈরি হয় আর মুসিবতের সবরের দ্বারাও জান্নাতেরই সম্বল তৈরি হয়। কি শুনতেছেন ভাইরা? ইমাম আব্দুল ওয়াহাব সাহারানি রহমতুল্লাহ লিখছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছিলেন, ঈসা আলাইহিস সালাম যাইতেছিলেন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, তো শুনতেছিলেন কোন কান্নার আওয়াজ, মানে কান্না তো না কোকানির আওয়াজ, কোকানির আওয়াজ শোনা যাইতেছে। তো তিনি ভাবলেন কিরে এই গভীর জঙ্গলের মধ্যে মানুষ থাকার তো কথা না, এখানে কোনো বসতি না, কোন জনবসতির এলাকা তো না জঙ্গল, এর ভিতরে কোকানি শব্দ কেন আসতেছে, কেউ কি কোনো বিপদে পড়ল? তাহলে ওই আওয়াজটাকে ফলো করে তিনি আগাইতেছিলেন, যাইতে যাইতে কাছে গিয়ে দেখতে পান একটা লোক সর্বশরীর তার পচন ধরছে, সর্বশরীর পচন ধরছে, ভয়ঙ্কর দুর্গন্ধ সহ্য করার মতো না, তো নিজের আপনজনেরা এই লোকটাকে সহ্য করতে না পারার কারণে তার জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে গেছে। ওই লোকটার শরীরে অসংখ্য পোকার দল তার শরীরের পচা গোস্তগুলো এই কাতারে কাতারে নিয়ে যেতেছে, পোকারা দলে দলে শরীরে হাঁটতেছে গোস্ত খাইতেছে আর নিয়ে নিয়ে ফিরে চলে যেতেছে, তার পুরো শরীরের উপরে বেসুমার পোকা, আর ওই লোকটা বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আরো লম্বা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাযী আফানি মিম্মা ইবতালা বিহি কাসীরান মিন খালকি ওয়া ফাযযালানি আলা কাসীর মিম্মান খালাকা তাফযীলা। হ্যাঁ, বেসুমার শুকর এবং প্রশংসা ওই মহান আল্লাহর যিনি আমাকে দুনিয়ার ওই সকল বিপদ আপদ থেকে হেফাজত করছেন যেই বিপদে এই পৃথিবীর বহুত মানুষ আক্রান্ত। এইভাবে আল্লাহ পাকের শুকর আদায় করতেছেন। হযরত মূসা আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালাম কাছে গেলেন এবং বললেন যে ভাই তুমি আল্লাহর শুকর আদায় করতেছ আর বলতেছ, আর তুমি বলতেছ যে দুনিয়ার হাজারো মানুষ বিপদে সেই বিপদ থেকে আল্লাহ আমাকে বাঁচাইছেন সেজন্য আপনার শুকর আদায় করতেছি আপনার প্রশংসা করতেছি, কোন কোন বলতেছেন ওই মানুষটা যিনি আল্লাহর হন আল্লাহর প্রেমিক হন আল্লাহর দেওয়ানা হন আল্লাহর সঙ্গে যার মহব্বতের সম্পর্ক এবং বন্ধন নিবিড় হয় তার বুঝ কেমন হয় দেখেন, তার বিবেক কেমন হয়, তার কি ওই মানুষটা তখন বলবেন আল্লাহ পাক আল্লাহকে চিনবার আমাকে তৌফিক দিছেন, আল্লাহকে মহব্বত করবার আমাকে তৌফিক দিছেন, এর থেকে বড় কোন নিয়ামত নাই, আর ওই বিপদের মতো কোন বড় বিপদ নাই যে আল্লাহকে চিনলাম না জানলাম না। তো পৃথিবীর হাজারো লাখ কোটি কোটি মানুষ আছে যারা আল্লাহকে চিনে না আল্লাহকে জানে না আল্লাহকে মানে না আল্লাহকে মহব্বত করে না, সেই ভয়ঙ্কর বিপদ থেকে আল্লাহ আমাকে বাঁচাইছেন সেজন্য আমি আল্লাহ পাকের শুকর আদায় করছি। এই বুজুর্গ আল্লামা শাহরানি তার ওই একই কিতাব যেটার আমি বঙ্গানুবাদ করার পর ওটার নাম দিয়েছিলাম সিরাতুল আউলিয়া, এই কিতাব পাওয়া যায়। ওর ভিতরে এই ঘটনা দুইটাই আছে, যে আরেক ঘটনা হযরত মূসা আলাইহিস সালামের। হযরত মূসা আলাইহিস সালাম জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছিলেন, তো শুনলেন যে এরকম এরকম কুকানি শব্দ শোনা যায়। তো মূসা আলাইহিস সালাম অগ্রসর হলেন, গিয়ে দেখলেন যে ওখানে একটা লোক এভাবে বিপদে পড়ে আছে। হ্যাঁ, সেই লোকটা এরকম, সেও অসুস্থ লোক, এরকম কুষ্ঠ, ওই লোকটাও কুষ্ঠরোগে আক্রান্ত ছিল, এই লোকটাও কুষ্ঠরোগে আক্রান্ত। তার লোকেরা তাকে জঙ্গলের ভিতরে ফেলে দিয়ে গেছে, সেও আল্লাহ পাকের প্রশংসার মধ্যে ব্যস্ত। মূসা আলাইহিস সালামের ওই লোকটাকে দেখে মনটা ভীষণ মহব্বত লাগলো। মূসা আলাইহিস সালাম বলল, ভাই তোমার কি কোনো মনের স্বাদ আছে, আরজু আছে? তা আমি তোমার মনের আরজু পুরা করতাম। তিনি বুঝতে পারছেন এই লোক যদিও বিপদগ্রস্ত, কিন্তু বিপদে সে আল্লাহকে ভুলে নেয়, আল্লাহর মহব্বত ভুলে নেয়, আল্লাহর শরম থেকে সে গাফল পায়। সুবহানাল্লাহ, এত বড় বিপদের মধ্যে আল্লাহ পাকের ইয়াদ এবং মহব্বত থেকে সে এক বিন্দু দূরে সরে নেই। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا সংকটের দ্বারা, কোন অসুখ বিসুখের দ্বারা, আপন জনের অসুখের দ্বারা, কোন মৃত্যুর দ্বারা নানান ভাবে আমি তোমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করতে থাকবো। কিন্তু যারা বিপদে পড়ার পরও আমি আল্লাহকে ভুলবে না, আমার হুকুমের বাইরে যাবে না, আমার মহব্বতের বাইরে যাবে না, তো নিঃসন্দেহে আমি তাদেরকে, তাদের প্রতি আমার খাস রহমত না দেবো। আমি রহমত তাদের প্রতি রহমত দান করব, এবং বিশিষ্ট বান্দাদেরকে যে খাস রহমত দান করি সে খাস রহমত তাদেরকে দান করব। আল্লাহ পাক বলেন, এরাই হল আসল কামিয়াব বান্দা, এরাই হচ্ছে আসল কামিয়াব বান্দা। ইন্নাল্লাহ মা সাবিরি, যে বান্দা মুসিবতে বিপদে সবর করে আল্লাহর উপর রাজি খুশি থাকে, চেষ্টা করবে, অসুখ হয়েছে অসুখের চিকিৎসা করবে, বিপদে পড়ছে বাঁচার চেষ্টা করবে, শত্রুর দ্বারা আক্রান্ত হয়েছে সেখানে যা কিছু কর্মীয় আছে সেটা করবে, কিন্তু আল্লাহর উপর রাজি, আল্লাহর উপর খুশি, আল্লাহর উপর হাজারো লাখ কোটি নফলের দ্বারা যদি মর্তব অর্জন হয়, সবরের দ্বারা তার চেয়ে অনেক বড় মর্তব অর্জন হয়। এই জন্যই আল্লাহ পাক জাল্লা জালালু আমানা ওয়ালু সমস্ত নবী রসূলদেরকে এই দুনিয়ার জীবনে বিভিন্ন বিপদ আপদের মধ্যে ফেলতে পারেন। তার জীবনে কত কষ্ট করছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী ছিলেন, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী ছিলেন, তারা প্রত্যেকের জীবনে অনেক কষ্টের ঘটনাগুলি আছে না? হযরত ইয়াকুব আলাইহিস সালামের সবচেয়ে প্রিয় সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাম। এখন সন্তানেরা, নিজেরই সন্তানেরা একটা ভুলের শিকার হইয়া, বিভ্রান্তির শিকার হইয়া সেই নিজের আপন সৎ ভাইকে কুয়ার ভিতরে নিক্ষেপ করে দিতেন। এখন বাবার বাবা আল্লাহ পাকের নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম, সন্তানের কোনো খবর নাই। বহু বছর পর্যন্ত এই পেরেশানি, এই দুঃখ, এই যাতনা, এই যাতনা, এই কষ্টের মধ্যে ঢুকে ঢুকে কাটে। কিন্তু তিনি বলছেন, ইন্নামা আসকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমার সব দুঃখের কথা আমি শুধু আমার আল্লাহর কাছে বলব। এই এক কথা আল্লাহ পাক এটাই দেখতে চাইছেন, আমার ইয়াকুব বিপদে আপদের মধ্যে আল্লাহ পাক কুদরতের দ্বারা তাকে পালতে থাকলেন, শুধু পালেন নাই, এমনকি মিশরের বাদশাহ তাকে পালাইছে, যাকে ভাইরা ষড়যন্ত্র করে ফেলছে কুয়ার মধ্যে, আল্লাহ পাক তাকে বলেছে ঈশ্বরের বাদশা। আর ওই ইয়াকুব আল ইসলামের এলাকা কেনান এমন ভয়ঙ্কর অভাবে আক্রান্ত, তারা এই সাহায্য আনার জন্য সেই মিশরে গিয়ে হাজির। এবং যে ভাই হযরত ইউসুফ আল ইসলামকে ওই ভাইরা চিনতে পারেননি, প্রথমে চিনতে পারেননি, দীর্ঘদিন পর্যন্ত চিনতে পারেননি, কিন্তু এক পর্যায়ে উনি বলছেন যে তোমার এক ছোট ভাই আছে না বিনিয়ামিন, তারই নিয়ে আসে, তাহলে বেশি করে দিব তোমাদেরকে সাহায্য। বিনিয়ামিন হল হযরত ইউসুফ আল ইসলামের আপন ভাই, তো তাকে নিয়ে আসে তারও বেশি করে দিব। ওরা এই আশা যে সাহায্য বড় বেশি বেশি করে পাওয়া যাবে, এজন্য ছোট ভাই বিনিয়ামিনকে বাবার কাছে নানান ভাবে বুড়ে টুলে নিয়ে আসছে। ওর হযরত ইউসুফ আল ইসলাম কায়দা করছিল তাকে না দেওয়ার জন্য ব্যবস্থা করছে, কথাবার্তা বললে তখন ইউসুফ আল ইসলামের এক ভাই তো তাকে বললেন যে তোমাদের কি মনে পড়ে তোমরা তোমাদের ভাই ইউসুফের সঙ্গে কি ব্যবহার করছিলা? এতক্ষণে ওই ভাই কথাবার্তায় তার সন্দেহ দেখছে, আরে আইন নাকাল আনতা ইউসুফ, তুমি কি সেই ইউসুফ কিনা? পরে উনি বললেন যে আনা ইউসুফ হাজা আখি, নিঃসন্দেহে আমি ইউসুফ এবং এটা আমার ছোট ভাই, আমার ভাই। শুনতেছেন ভাইরা? বা এরপরে এখন ওনারা বলতেছেন আমাদেরকে মাফ করে দেন। শুনতেছেন ভাইরা ঘটনা? আল্লাহ আল্লাহ, সেই ভাইদেরকে হবে ইউসুফ আল ইসলাম বললেন লা তাসরিব আলাইকুম আলিয়াউম, তোমাদের বিরুদ্ধে আমি কোন ব্যবস্থা নেব, একদম মাফ, সব মাফ। এবং তিনি বললেন যে এটা তোমাদের দোষ না, শয়তান চক্রান্ত করে তোমার এবং তোমাদের মধ্যে এবং আমার মধ্যে একটা বিরোধ এবং দূরত্ব সৃষ্টি করে দিতে। শয়তানকে দায়ী করছেন, ভাইকে দায়ী করেননি। ফের পাঠাইছেন যে আব্বা আম্মাকে নিয়ে আসো, যে বাবা মাকে নিয়ে আসছে। আর যখন বাবাকে আনতে পাঠানো হয় তো তার গায়ের কুর্তা দিয়ে দিচ্ছেন সঙ্গে, পরমশ্রী বাংলাবাদ নিজেই ঘটনা প্রয়াণ করছেন। এবং বলছেন হবে ইউসুফ আল ইসলাম যে আমার বাবা কানতে কানতে অন্ধ হয়ে গেছে, চোখে দেখেন না, আমার কুর্তা এটা তার চোখে লাগাইলে তার চোখের দৃষ্টিশক্তি ফিরে আসবে। যখন হযরত এই কাফেলা ভাইদের কাফেলা কেনানের পথে অগ্রসর মান, তো হঠাৎ করে ইয়াকুব আল ইসলাম বলতেছে ইন্নি লাজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফাল্লিদুন, আরে আমি তো নিঃসন্দেহে ইউসুফের ঘ্রাণ পেয়েছি রে। চিন্তা করেন আজিব আল্লাহ পাকের কুদরত, ফের সেই কুর্তা নিয়ে এসে ওনার চোখে লাগাইয়া দিলে দৃষ্টিশক্তি ফিরে পেলেন। আল্লাহ পাকের কি কুদরত, হযরত ইয়াকুব আল ইসলাম এত বড় বিপদের মধ্যে এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে নেন, হযরত ইউসুফ আল ইসলাম এত বড় কষ্টের মধ্যে আল্লাহকে ভুলে নেন। আল্লাহ পাক জানা জানো মানো হযরত ইউসুফ আল ইসলামের এই অপূর্ব ঘটনা সূরা ইউসুফের মধ্যে পবিত্র কোরআনে নাযিল করেছে যে মানব জাতির হেদায়েতের উদ্দেশ্যে আমাকে কিভাবে মহব্বত করতে হয়, বিপদে পর্যন্ত আমাকে কিভাবে ভালোবাসতে হয়, সেটা শিখো আমার ইয়াকুব থেকে, আমার ইউসুফ থেকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং আরো আশ্চর্যের বিষয় হল যে ওনার যে ভাইয়েরা সৎ ভাইয়েরা হযরত ইউসুফ আল ইসলামের উপরে জুলুম করলেন, সে সৎ ভাইয়েরা একদিন হঠাৎ বাবা ইয়াকুব আল ইসলামকে বললেন আব্বা আপনি আল্লাহর কাছে আমাদের জন্য মাফ চান। তিনি বললেন যে তোমরাও মাফ চাও, আমিও আল্লাহর কাছে মাফ চাইব। এর মধ্যে জিবরীল আমিন হাজির, আল্লাহ তাআলার কুদরতের কথা কি বলবেন ভাইয়েরা? আমার ভাইয়েরা কোন মানুষ নিজের হাজার লাখ কোটি অপরাধের পরও আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনুতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়ার গাফুরুর রহিম। আল্লাহ পাক বলেন যে হে আমার বন্দারা, হাজারো সীমা লঙ্ঘনের পরও তোমরা কেউ আমার রহমত থেকে নিরাশ হয়েও না, তোমরা যদি আমার কাছে মাফ চাও নিঃসন্দেহে আমি তোমাদের সবগুলো গুণা মাফ করে দিব। সবগুলো ইন্নাল্লাহ মানে নিঃসন্দেহে আল্লাহ তাআলা ইয়াগফিরু যুনুবা জামিয়া, তোমাদের সবগুলো গুণা মাফ করে দিবেন। আল্লাহ পাক নিজে বলেন পবিত্র কোরআনে, আমার ভাইয়েরা শয়তান মানুষদেরকে যে ধোকা দেয় দুই ভাবে, একটা হলো এবাদতের পথে বাধা, যে তোর এবাদত করা লাগবে না, এবাদত বন্দিগি থেকে তুমি দূরে সরে যাবে, নামাজ পড়ে না, নামাজ তো পড়িস না সারা জীবন, পড়লো ঠিক মতো পড়ছিলি কয়েকদিন, তো তোর অপরাধ আর গুনা কি পরিমাণ করছে তোর জানাই আছে, কাজে তুই নষ্ট বন্ধা, তোর কোন উপায় নাই জাহান্নাম ছাড়া, যা কর দুনিয়া ঠিক কর। কি শুনতেছেন ভাইয়েরা? এইভাবেও শয়তান মানুষকে ধোকা দিয়া জাহান্নামে নিয়ে যায়। আমার প্রিয় বন্ধুরা, কশ্চিন কালে ভুলের মধ্যে না পড়া, সবসময় অন্তরে বিশ্বাস রাখা, সাত আসমান জমিন ভরা গুনাও যদি বান্দা করে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গুনাহ করতে করতে গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, আর সেই বান্দা অন্তরে বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে মাফ চায়, নিঃসন্দেহে আল্লাহ পাক ওই বান্দাকে মাফ করে দেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা সেই বান্দাকে মাফ করেন। এই জন্য এক বুজুর্গ বলছেন, বাজ 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 আকুন সে হাসদি বাজা গর কাফর গবরু বুত পরস্তি বাজা, হে বান্দা তুমি যত রকমের খারাপ তোমার কাজের মধ্যে লিপ্ত হও না কেন, যত ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর গুনাহ তুমি করো না কেন, ফিরে আসো, আল্লাহ পাকের রহমত তোমাকে খুঁজতেছে। এক বুজুর্গ ভারতের তিনি বলেন যে আমি আমার আল্লাহকে চিনছি, আল্লাহ আমার আল্লাহ তো এমন যে মেরে কে ঘর সত্তা কিছুই মানা তো তেরিয়া বহা দিয়ে হ্যাঁ বহা দিয়ে হ্যাঁ দেখো মহান আল্লাহ আল্লাহ পাক এক সাগর তাকে দিয়েছে এবং সাগর ভরা মনি বিক্রম তাকে দিয়েছে। আমার বান্দা ওই এতটুকু চাইতে পারছে খালি এক ফোঁটা, আমি যদি এক ফোঁটাই দিব আমি যদি সাগরকে সাগর তাকে দয়ার নবী রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্নাল্লাহ ইউহিব্বুল মুলহিনা ফিদ দোয়া, যে আল্লাহ পাক সীমাহীন রহমত লুটপাট করে নেওয়ার জন্য তরিকা হলো না চোর হয়ে আল্লাহকে ধরো, না চোর হয়ে খালি বলো আল্লাহ আমাকে দেন, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন আল্লাহ, হে আল্লাহ আমাকে দেন, না চোর হয়ে ধরো। তো অনেক ফকির নিশ্চিন্তা আছে ঘরের দুয়ারে দাঁড়ায় আওয়াজ দেয় মা দুইটা ভাত দেন মা, আর মহিলারা ঘরের মধ্যে মানুষরা বিরক্ত হয় আরে যাও তো আর বিরক্ত করো না, কিন্তু যায় ওখানে দাঁড়ায় আওয়াজ দিতেই থাকে, ওই নাছুর হয়ে যখন ধরে দুয়ার ছাড়ে না তখন তারা দিতে বাধ্য হয়, তো কিছু দিয়েই দে না হলে যাবে না তো। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন হ্যাঁ না যে দুনিয়ার মানুষ তো এরকম নাছুর হয়ে ফকির যখন চায় মানুষের বিরক্ত লাগে, কিন্তু আল্লাহ পাকের এটাই পছন্দ লাগে বান্দা দুয়ারই ছাড়ে না, আল্লাহ পাকের এটাই পছন্দ লাগে এটাই ভালো লাগে যে বান্দা দুয়ারই ছাড়ে না, কোন ক্রমে দুয়ার থেকে সরে না, এটা আল্লাহ পাকের এত পছন্দ লাগে আল্লাহ পাক ওই বান্দাকে নিজের প্রেমিকদের কাতারে স্থান দান করেন, নিজের প্রিয় বান্দাদের কাতারে স্থান দান করেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাবু আলাইহি, যে সকল বান্দা আল্লাহর কাছে চায় না আল্লাহ পাক ওই বান্দাদের উপর অসন্তুষ্ট হয়ে যায়, এমনকি গুসা হয়ে যায়, কিরে তুই আমার কাছে চাইলি না, স্ত্রী যদি স্বামীর কাছে ২০ বছরে কোনোদিন কিছু না চায় তো স্বামীর মনে কত কষ্ট হবে, কি তোমার কি স্বামী আরো একটা আছে নাকি, তুমি আমার কাছে চাইলে নাকি কি কথা বুঝেন নাই। হ্যাঁ সন্তান যদি বাবার কাছে না চায় তো বাবার মনে কষ্ট লাগে, আমার এক বাচ্চা আছে এক মেয়ে আছে যে অন্যান্য বাচ্চারা কিছু হলে এটা দাও সেটা দাও কিন্তু ওই ওই মেয়েটা অনেক শর্মিলা সে কিছুই চায় না, তা আমি গত দুই তিন বছর আগে একদিন খুব রাগ করছি, হ্যাঁ তুমি কিছুই চাও না আমার কাছে কখনো কিছু বলো না, তা কি চাইবো তুমি দিতেই থাকো, আমি বললাম ওদেরকে দেই না ওরা তো চাইতে থাকে আবু এটা দাও পুজো দাও বা টাকা পয়সা দাও কিছু বলে তুমি কিছু বলো না কেন, তো আমরা মানুষ আমাদের আমাদের তো নাই কিছু সীমিত, আল্লাহ পাক যেটা দেন যাকে যতটুকু, কিন্তু মহান আল্লাহর তো আল্লাহ পাকের সম্পদের আল্লাহ পাকের নিয়ামতের তো কোন কুল কিনারা আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক এটা পছন্দ করেন বান্দা চেয়ে চেয়ে নিতে থাকুক খাইতে থাকুক ভোগ করতে থাকুক, অনেকে না খাইতে না খাইতে সুটকি হয়ে যায় আর এটাকে বড় বুজুর্গি মনে করে, বুজুর্গি না এটা হলো পাগলা আরে ভাই আল্লাহ আল্লাহ পাকের এই দুনিয়াতে বেসুমার নেমত, দরিয়া ভরা মাছ, খেত খামার ভরা, বাগ বাগান ভরা, এত ফল এত ফসল, এগুলি কি আল্লাহ খাবেন না আল্লাহর কোন আত্মীয় স্বজন আছে যাদেরকে খাওয়াবেন? যে আমার ওয়ারিসদার তাদের ওয়ারিসদের ভাগে টান পড়বে, তোরা একটু কমায় কমায় খা, এমন কোন ব্যাপার আছে? আল্লাহর কসম কোরআন হাদিস যারা বুঝে তারা এইরকম ভুলের মধ্যে পড়ার কোন অর্থ হয় না। খুব পরিষ্কার কোরআন শরীফ আল্লাহ তারা বলছেন যে শুনতেছেন আপনারা, আল্লাহ পাক বলেন কুলু খাও তোমরা মির রিস্কি রব্বিকুম, তোমার রবের রিজিক, কারো বাপেরটা খাওয়া লাগবে না, তোমার মাওলাটা খাইবে তুমি। সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলেন তোমার মাওলাটা তুমি খাইতে থাকো। হ্যাঁ, তবে কথা হলো অসুরুলা মাওলার রিজিক খায়া মাওলার শুকর আদায় করতে থাকো। কথা খালি এতটুকু, কথা শুধু এতটুকু, খাও মাওলারটা, মাওলা যা দেন খাইতে থাকো। যে যত ফল ফল আছে, ফসল আছে, মাছ আছে, গোস্ত আছে, সব খাইতে থাকো, সব নেয়ামত ভোগ করতে থাকো। হযরত হযরত আইয়ুব আলাইহিস সালাম গোসলখানায় গোসল করতেছিলেন, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক অঢেল সম্পদ দান করছেন। আইয়ুব আলাইহিস সালাম যখন গোসল করতেছিলেন গোসলখানার মধ্যে আল্লাহ পাক পরীক্ষামূলক এক কাজ করছেন, স্বর্ণের ফড়িং আছে না, ফড়িং ফড়িং কতগুলো দলে দলে দিয়ে গোসলখানার মধ্যে পড়তেছে। আইয়ুব আলাইহিস সালাম তাড়াতাড়ি কাপড়ের আচরণ সবগুলো দিতেছে। এত অবৈধ সম্পদ পাওয়ার পরে স্বর্ণের দিকে কটা হরিণ কটা পড়তেছে, তাও আবার কাপড়ের আঁচল ভরতেছেন। এই মুহূর্তে রব্বুল আলামিন বললেন আইয়ুব তোমার কি আমি অনেক ধন দিই নাই, আবার এই গোসলখানার মধ্যে হরিণ কটা পড়তে লেগেছে, তো সেগুলো আবার সব আঁচল ভরতেছে কি কারণে? হযরত আইয়ুব আলাইহিস সালাম কি কথা বলছেন? আহা, তিনি বললেন হে পেয়ারা রব্বুল আলামিন, আপনার দেওয়া নেয়ামত আর সম্পদের আমি কি কদর করব না? শুনতেছেন প্রিয় বন্ধুরা, আপনার দেওয়া নেয়ামত এটার আমি কদর করব না। এজন্য কাফের মুশরিক যে খায় আর এক মুমিন খায় দুটার মধ্যে পার্থক্য আছে। কাফের যা পায় খাইতেই থাকে মুখস্থ, তাই না? দুনিয়া দুনিয়া ভোগ করতেছে, আর এক মুমিন যখন এক লোকমা ভাত হাতে নেয় মুখে নেয়, তো সে এক এক দানা এটা আমার মাওলা দিছে, এক টুকরা মাছ নিলে আমার মাওলা দিছে, এক টুকরা গোস্ত নিলে আমার মাওলা দিছে, পানি খাইতেছে মনে করে এই পানি ছাড়া তো মানুষ বাঁচাই সম্ভব না, পৃথিবীতে কারোই বাঁচে থাকা সম্ভব না, এই পানি আমার রব্বুল আলামিনের দেওয়া পানি। এই যে অন্তরের বিশ্বাস আর অনুভূতি, এটা হলো শুকর গুজারি। এই শুকর গুজারির বরকত আল্লাহ পাক এই বান্দাকে জান্নাত দান করবেন। আমার ভাইরা খাওয়া নিষেধ না, খাওয়া নিষেধ না, কিন্তু ইমানদারির সাথে খাওয়া, মহব্বতের সাথে খাওয়া, আল্লাহকে চিনা এবং আল্লাহ পাকের সেই আল্লাহকে চিনে আল্লাহ পাকের নিয়ামতের কদরের সাথে সেই নিয়ামত ভোগ করা, আল্লাহ পাক এটাই পছন্দ করেন। এজন্য এই কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন ফাযকুরুনি আযকুরকুম, হে বান্দারা আমি আল্লাহকে তোমরা স্মরণ রাখবা, আমিও দুনিয়া আখেরাতে সব জায়গায় সর্বক্ষেত্রে সব সময় তোমাদেরকে স্মরণ রাখবো। ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, এবং আমার যত নেয়ামত এগুলো ভোগ করবা আর শুকর গুজারি করবা, না শুকরি কখনো তোমরা করো না। শুকর গুজারি জান্নাতে নিয়ে যায় আর না শুকরি মানুষকে জাহান্নামে পৌঁছে আসে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। যাই হোক, কোথা থেকে কোথায় পৌঁছলাম, হযরতে ইয়াকুব আলাইহিস সালামের ওই অপরাধী ছেলেরা তো তারা বললেন যে আব্বা আপনি আমাদের জন্য মাপ চান, আমিও আপনি মাপ চান। ইয়াকুব আলাইহিস সালাম বললেন আমি মাপ চাইবো, তোমরাও মাপ চাও। এদিকে হযরত জিবরীল আমিন হাজির হলেন আল্লাহর হুকুমে, এবং জিবরীল আমিন ইয়াকুব আলাইহিস সালামকে বললেন আপনার এই সন্তানদের মাপ করার জন্য আল্লাহ পাক এক ইন্তজাম করছেন, সেটা হল আমি সামনে দাঁড়াই, আমার পিছনে আপনি দাঁড়ান, এবং আপনার পিছনে আপনার সবগুলো সন্তান কাতার দিয়ে একের পর এক দাঁড়ায় যাবে, আমি দোয়া করতে থাকবো, আপনি আমিন বলবেন, ওরাও আমিন বলতে থাকবে, আল্লাহ পাক ওদেরকে মাফ করে দিবেন। শুনতেছেন ভাইয়েরা? এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম দোয়া করতেছেন, ইয়া রাজাল মুমিনিন লা তাক্তা রাজানা, হে আল্লাহ আপনার কাছেই সকলের আশা, আমরা আশা করছি আপনি মাফ করে দিবেন, আমাদেরকে আপনি বঞ্চিত করেন না। ইয়া রাজাল মুমিনিন লা তাক্তার জানা ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আগিসনা। হায় আল্লাহ, বিপদগ্রস্ত মানুষ যখন সাহায্য করে, যে সাহায্য করবে চাইবে তো একমাত্র আপনার নিকট, আপনি ছাড়া সাহায্য চাওয়ার কোনো জায়গা নাই। হায় আল্লাহ, যে কোন মানুষ যখন প্রার্থনা করে, মিনতি করে, বিপদে পড়ে ফরিয়াদ জানায়, তা আপনার কাছে হে ফরিয়াদ, ফরিয়াদকারী এবং প্রার্থনাকারীদের সাহায্যকারী, হ্যাঁ না, আপনি আমাদের প্রতি দয়া করেন, মেহরবানি করেন। ইয়া হযরত জিবরীল আলাইহিস সালাম দোয়া করতেছেন আর পিছন থেকে ওরা আমিন বলতেছেন, শুনতেছেন ভাইরা? আচ্ছা, আল্লাহ পাকের কি আশ্চর্য নিজাম, এত বড় অপরাধী ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ষড়যন্ত্র করে যারা নিক্ষেপ করলেন, এতকাল পর্যন্ত বাবাকে ধোকার মধ্যে রাখলেন, সেই বান্দাগুলির ক্ষমার জন্য আসমান থেকে আল্লাহ পাক এই ব্যবস্থা করলেন। সেই রব্বুল আমিন সম্পর্কে যদি কেউ ধারণা করে যে না, আমি যে গুনাহ করছি আল্লাহ আমাকে মাফ করবেন না, এর চেয়ে নির্বুদ্ধিতা, বোকামি এবং শয়তানের ধোকার কি হইতে পারে? যে কোনো মুসলমান যত রকমেরই গুনাহ করুক না কোন, চরম থেকে চরম সব গুনাহের জন্যই বান্দা যখন আল্লাহ পাকের নিকট হাত পাতে এবং অনুনয় বিনয় করে, ক্ষমা প্রার্থনা করে, লজ্জিত হয়, শর্মিন্দা হয়, তো নিঃসন্দেহে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। এরপরে তিনি বললেন, ইয়া মুইনুল মুমিনিনা আইন্না, মুমিনদের সাহায্যকারী আপনি আমাদের সাহায্য করেন। আর সর্বশেষ, ইয়া মুহিব্বাত তাওয়াবিন তুব আলাইনা, হে তওবাকারীদেরকে ভালোবাসেন যে সত্তা, আপনি আমাদের তওবা কবুল করেন। বাস এই পর্যন্ত বললেন আর ওনারা সকলে আমিন বলতে থাকলেন। আল্লাহ পাক তাদের তওবা কবুল করে তাদেরকে মাফ করে দিলেন। ওইদিকে ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়লেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম সেই বিপদ ভুগলেন, বাপ বেটা দুইজনে বিপদে পড়ে তাদের মর্তবা অনেক বুলন্দ হলো। আল্লাহ পাক দেখতে থাকলেন ইয়াকুব এত বিপদের মধ্যে আমি আল্লাহকে ভুলেন নাই, বরং সব সময় আমাকে স্মরণ করছেন, আমার কাছে বলছেন, আমার কাছে কাঁদছেন, দমে দমে মুহূর্তে মুহূর্তে তার মর্তবা বুলন্দ হইতে থাকছে। আর ইউসুফ আলাইহিস সালাম এত বড় বিপদে পড়ার পরেও আল্লাহকে ভুলেন নাই, আল্লাহর দিকেই মুতাবাজ্জে থাকছেন, আল্লাহ পাকের শুকরগুজারি করতে থাকছেন, সবর করতে থাকছেন, আল্লাহর কাছে চাইতে থাকছেন, মুহূর্তে মুহূর্তে তার মর্তবা বাড়তে থাকছে। বাপ বেটা দুজনের মর্তবা বুলন্দ হলো, আর যারা ওইদিকে অপরাধ করলেন সর্বশেষ তারা আবার মাপ টাপ চাই আল্লাহকে রাজি করে, তারাও জান্নাতের পথ পেয়ে গেলেন। এই হলো আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পক্ষ থেকে বান্দা পালার তরিকা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে খুব বড় মেহমানদারির অভ্যস্ত ছিলেন, মেহমান ছাড়া তিনি কোনো ক্রমে খাইতে পারতেন না, মেহমান ছাড়া তা সহ্য হইত না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু, যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সেজন্য মেহমানের খুব সমাদর করে। শুনতেছেন ভাই, মেহমানের সমাদর কি, যে মেহমান বেচারা মরিচ খেতে পারে না, খুব কঠিন ঝাল দিয়া তরকারি পাকাইছে যাতে খুব মজা হয়। হ্যাঁ, নাটোরে এক বাসায় না, হবিগঞ্জে, সিলেট হবিগঞ্জে এক বাসা, তাদেরকে বললাম যে ভাই আমি তো গুঁড়া মরিচ খাইতে পারি না, যে শুকনা যে ঝাল এটা খাইতে পারি না, তো আমার ঝাল মুক্ত তরকারি দিতে হবে কাঁচা মরিচ দিয়া, তাও কাঁচা মরিচ হইতে কাটা যাবে না, আস্ত কাঁচা মরিচ, কিন্তু খাইতে যখন বসছি এখন তো মনে হয় যে তরকারিতে মনে হয় যে লাল মরিচ গুঁড়া মরিচ দিছে। এখন ওই যে মেজবান মালিক, বাসার মালিক, উনি বলেন না 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 একদম একটু দেয়নি, আমি বলছি তারে বলছি আমি না নিষেধ করছি। আমি বললাম নিষেধ করছেন, উনি কি শুনছেন? বলো না আমি ছিলাম সামনে ছিলাম। আমি ভাবলাম যে মহিলাদের যে বুদ্ধিশুদ্ধি এটা স্বামী পাহারা দিবে কিভাবে, মহিলাদের যে বুদ্ধি এটাকে পাহারা দিয়ে কতক্ষণ রাখা যায়। যাই হোক, পরে আমি বললাম যে আচ্ছা তারা দুজনই আমার কাছে বায়াত, আমি বললাম আপনি বাসায় যান, বাসায় গিয়া বলেন আল্লাহর হস্তে সত্য কথা করো, মরিচ একটু দিছিল নাকি, গুড়া মরিচকে একটু দিছিল, এটা জিজ্ঞেস করেন। আচ্ছা আমি যাই, আমি জিজ্ঞেস করে আসি। ভিতরে গিয়ে হাসতে হাসতে আসছেন, বলেন যে বলে কি আমি তো আপনার কথাই রাখছি মরিচ দিইনি, কিন্তু পরে ভাবলাম আল্লাহ মিঠা মিঠা তরকারি কেমনে খায়। সেজন্য ওই চামিসের মাথায় করে একটু সিটা দিচ্ছে, অথচ ওই যে সিটা দিছে একটু, আমি তো তরকারি তো ওটা খাই নাই, শুধুমাত্র ওর ভিতরে কি একটা তরকারি বা আলু ছিল এক কিনারা থেকে একটুখানি ভেঙে টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য মুখে দিয়েছিলাম যে, তো মুখে দেওয়ার পরে যখন অনুভব হল যে মরিচ, তো এখন ভাবতেছি কি এই এইটুকু আবার মুখ থেকে ফেলে দিব, তো এই মনে করে আমি ওইটা খাইয়ে ফেলছি, ওইটার কারণেই আমার পেট এত জ্বলতে শুরু করছে এবং পেটে ব্যথা আরম্ভ হয়ে গেছে। কি কথা বুঝুন না ভাইরা, তো মেহমানে আরাম কিসে পায় সেটা খেয়াল করাছে, মেহমান কি মরিচে আরাম পায় না মরিচ ছাড়া আরাম পায়, গরম খাইলে আরাম পায় নাকি ঠান্ডা খাইলে আরাম পায়, কোনটা মেহমানের যাতে আরাম এবং মেহমানের যাতে শান্তি সুবিধা স্বস্তি, ওইটাই মেহমানদারি, ওটাই হলো মেহমানের একরাম এবং সমাদর। আপনারা পীর জিহুদুর রহমুল্লাহর নাম শুনছেন? ঢাকাতে এক বুজুর্গ ছিলেন না, হাফিজ জিহুদুর, পীর জিহুদুর, তো এক বুজুর্গ ছিলেন পীর জিহুদুর রহমতুল্লাহ, ঢাকাতে হাফিজ জিহুদুরের খুব ঘনিষ্ঠ সম্পর্কওয়ালা। পীর জিহুদুর রহমতুল্লাহ এর বাড়ি ছিল কুমিল্লার হোমনার ওইদিকে, তো হুজুর তো গাঁও গ্রামের জন্ম হয়েছেন, পরে শহরে জিন্দিগি কাটাইছেন, তো মানুষও বলতো হুজুর কোন এলাকায় বয়ান এগেছেন মাহফিলে, হুজুর ভোরবেলা আমার বাসায় একটু নাস্তার দাওয়াত রাখতেন, বলে নাস্তার দাওয়াত রাখতে পারি কিন্তু আমার পছন্দ মতো নাস্তা খাওয়াবে, হুজুর কি বলেন, যা বলবেন তাই করব। ওই লোক মনে করছে কি জানি বলবে, তো হুজুর বলতেন যে ভাই পান্তা ভাত আর পোড়া মরিচ আর বাসি তরকারি। ওই লোক হাসত যে আল্লাহ এই কথা, পান্তা ভাত পোড়া মরিচ আর বাসি তরকারি। আসলে এইটাই মেহমানের মেহমানদারি, মেহমান যা পছন্দ করে সেটাই করাছে, যাই হোক মেহমানের মেহমানদারি করাছে। তো হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন যে এক বুজুর্গ ছিলেন, তিনি খুব মেহমানদারিতে অভ্যস্ত ছিলেন, মেহমানদারি খুব পছন্দ করতেন, মেহমান আসে নেক লোক দিনদার লোক আসে তাদেরকে খাওয়ান, খাওয়াইতে খাওয়াইতে এখন এক দোকান থেকে উনি এক লোক থেকে এরকম আইনে আইনে খাওয়াইতেন, আর এই সব একদম বড় ঋণী হয়ে গেছেন, তিনি অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে গেছেন। এখন যেসব লোকেরা এই টাকা পায় ওরা আসে, আইসে বলে হুজুর টাকা দেন, তো ভাই দোয়া করো ব্যবস্থা হলে আমি দিব। আর সবাই মনে করে ভাই এরকম বড় হাফিজ হুজুর আমার পয়সা মাইরে খাবেন, তা তো না, কিন্তু হাফিজ হুজুর মানুষ কিন্তু পয়সা দেন না, তার মানে আসলে বিপদে আছেন, তো দিতে পারেন না, তো পরে উনি চলে যান পাওনাদার চলে যায়। এইভাবে করতে করতে অনেকদিন যাইতেছে, এখন কোন ক্রমেই পয়সা আদায় হইতেছে না। এর মধ্যে পাওনাদাররা একদিন জোট বাঁধছে যে ভাই এটা কিরকম কথা, যে এরকম তারা তো উনি তো দেন না, কি করা যায়। পরে এরা একদিন একত্রিত হয়ে হাজির হয়েছে, এমন সময় হাজির হয়েছে যখন খাওয়ার সময়, তো উনি ওই যে মেহমানদারির অভ্যাস, ভাবলাম যে ইয়া আল্লাহ এই মেহমান আসছে তো আমি কি করি। এমন সময় এক ওখানে এক লোক ছিল না, এক ছেলে যাইতেছিল যে রুটি কতগুলি নিয়া, তো বলে যে এদিকে আসো, কি এখানে, বলে রুটি তো দেও, রুটি রুটির সঙ্গে আরো কিছু ছিল দেও, আমার মেহমান আছে মেহমানদের খাওয়াই। ওই লোক ওই তাল ওই ছেলে যখন দেখছে যে আল্লাহ এক হাফিজ হুজুর মানুষ, মানে হাফিজ হুজুরের মতোই তো এক বুজুর্গ, তো কাজেই এখানে তো আমি বিক্রি করলে আমার ফায়দাই ফায়দা, হ্যাঁ খুশির চোটে দিয়ে দিছে সব, পরে সব দিছে, তো উনি খাওয়াইছেন তাদেরকে। খাওয়ানোর পরে এখন ওই ছেলেকে হুজুর টাকা দেন, টাকা তো নাই ভাই, পরে নিও হারিনে কিরকম কথা, টাকা নেই, আমি তো মেহমান আসছে এখন কি করবো, শেষে তোমারটা খাওয়াইছি, এখন তো আমার তো টাকা নাই, তুমি পরে নিও, টাকা দিব আমি কিন্তু এখন টাকা নেই। এই ছেলের আর পুঁজিপাটটা কিছুই নেই, ও ওখানে গড়ায় গড়ায় কান্না আরম্ভ করছে, আল্লাহ আমার তো চালান চুদা সব গেছে, আমও গেছে চালাও গেছে, এই তো ওর কান্না, এমন কান্নার কান্না। এই বুজুর্গ চুপচাপ একদম জিম দিয়ে বসে আছেন, উনি যে নড়বেন চড়বেন একটু কোন ওনার ভিতরে ভিন্ন রকমের অনুভূতি জাগবে তা কিছু বোঝা গেল না, উনি চুপচাপ বসে আছেন। আর ওই মেহমান যারা তারা খুব বিরক্ত হয়েছেন যে আমাদেরটা পাইনি, তো পাইনি, আচ্ছা সেটা তো গেল, আমরা তো যাই হোক এরকম না যে না খাইয়ে থাকি, কিন্তু এই বেচারা গরিব মানুষ অর্থ কিচ্ছু নাই, তো তারটা উনি নিয়ে নিলেন আর এত বড় অলি আল্লাহ বুজুর্গ মানুষ, এটা তো কিছু বুঝলাম না, এটা তো কথা তো মাথায় আসে না, আর এই বুজুর্গের বিরুদ্ধে কিছু বলবো তাও সাহস হয় না, কোন কোনটা বলি কোন বিপদে পড়ি, কারণ হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হক, যে যেই বান্দা আমার কোন ওলির বিরুদ্ধে কথা বলবে ওলির সঙ্গে দুশ্মনী করবে আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধের ঘোষণা দিলাম, তো মহাবিপদের কথা না, এজন্য ওনারা সহ্য করতেছেন কিন্তু এটা বুঝতে পারতেছেন না, কোন যুক্তিতে ধরে না মাথায় ধরে না যে ঘটনা কি। যাই হোক সকলে ওখানে বসে তামসা দেখতেছেন, বাস এর মধ্যে জনাব এক বান্দা আসছে, আয়েশা এই তাদের যা পাওনা আর এই ছেলের যা পাওনা সব একসঙ্গে চুকিয়ে দিচ্ছে, কোথেকে এক বন্ধু আয়েশা হাজির, কি ব্যাপার বলে এই বাচ্চা কিছু টাকা পাবে তা দিতে পারিনি কাঁদতেছে, এরাও সব পাওনা দেয় সব একসঙ্গে দিয়ে দিছে, একসঙ্গে পরিশোধ করে দিছে। তো ওই পাওনাদাররা তখন বললেন যে হুজুর যাই হোক আমাদের পাওনাও পাইলাম, ওরটাও দিয়ে দিলেন তাও হলো দেখলাম, কিন্তু ঘটনা তো কিছু বুঝলাম না, আপনি কি করলেন এটা, আমাদের একটুকু বিশ্বাস আপনি আল্লাহর হুকুমের বাইরে কিছু করবেন না, শরীয়তের বাইরে করবেন না, সুন্নত তরিকার বাইরে যাবেন না, কিন্তু এই যে ছেলেটার অসহায় ছেলেটার সবগুলো খাবার আইনা আমাদেরকে খাওয়াই দিলেন, হুজুর এটা আমাদের মাথায় ধরে না বুঝে আসে না বিষয়টা কি। তো ওই বুজুর্গ তখন বললেন যে আসলে বিষয়টা হলো যে আপনাদের তো মেহমানদারি করতে হবে, আর যখন কোন বান্দা বিপদে পড়ে আর কান্দে তো কান্না দেখলে আল্লাহর রহমত তার দিকে মোতাবজ্জি হয়, জোর রাগজার জারি রহম সুয়ে জারি আয়াতায় ফকির, চোখের পানি দেখলে সেখানে আল্লাহ পাক রহমত ছুটে আসে, তা আমি কানতে পারতেছি না, হ্যাঁ না, এজন্য ওই ওই বাচ্চার সবগুলো আমি নিয়ে নিছি, যে ও যখন ও দেখবে যে আল্লাহ আমার পুঁজি তো কিছুই নেই আমার কি উপায়, ও নিজেই চিৎকার শুরু করবে, তো এই বান্দার কান্না দেখলে নিঃসন্দেহে আল্লাহ রহমত ছুটে আসবে, আমার কান্না না ওই ওই বান্দার কান্না দেখে অসহায় এই বান্দার কান্না দেখে আল্লাহ পাক রহমত এই পরিমাণ নাজিল হয়েছে, ও বেঁচে গেছে আমিও বেঁচে গেছি আপনারও বেঁচে গেছে, তিনজনের নাজাতের রাস্তা খুলে গেছে একজনের চোখের পানির দ্বারা। এজন্য হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি তিনি মুসলমান ভাইদেরকে বলতেন বাইরে সারা দুনিয়ার ওলিয়া আউলিয়ারা তোমার আমার জন্য কান্দে, কিন্তু তুমি আমি তো এখনো নিজের কান্না আরম্ভ করি নাই, হ্যাঁ আমরা আমার কান্না আমি শুরু করি নাই, আমার জন্য সারা দুনিয়ার মুসলমান কান্দতেছে, মক্কা শরীফ মদিনা শরীফে যারা যাইতেছেন হাজিরা তারা তমাম দুনিয়ার মুসলমানদের জন্য কান্দতেছেন, আল্লাহ সব মুসলমানকে মাফ করে দেন, আল্লাহ সব মুসলমানের জন্য জান্নাত মঞ্জুর করেন, সবে বরাতে সবে কদর সারা বিশ্বের মুসলমান কান্দতেছে ওলিয়াউলিয়ারা কান্দতেছেন। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি লালবাগ মাদ্রাসাতে ভোর রাতে তাহাজ্জুদের নামাজের পর সেজদায় পুড়ে পুড়ে কান্দতেছিলেন আর বলতেছিলেন আল্লাহ আমার তালেবে সালাউদ্দিনকে বড় আলেম বানান, আল্লাহ তাকে আপনার বড় ওলি হিসাবে কবুল করেন। আউলিয়ারা তো এই মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি তখন লালবাগের ছাত্র, তিনি নিজের জায়গাতে পাশের এক জায়গাতে ছিলেন, ওখান থেকে তিনি হঠাৎ শুনতেছিলেন যে আরে হুজুরের সেজদার মধ্যে কান্দতেছেন আর তো আমার নাম শুনতেছি, তো অনেক আউলিয়ারা এরকম কান্দতে থাকেন আমাদের জন্য কিন্তু আমাদের খবর নাই, কবি আলম গুলস্তার কবি ভীরানা হতা হো হতা বাপাসে খাতের দিওয়ানা হতা হ্যাঁ, আল্লাহ ওয়ালাদের দুয়ার বরকতে আমরা এই পৃথিবীতে খাই। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউলা আতফালুন রুজ্জা অসুয়ুকুন রুক্কা ও বাহায়ুন রুত্তা লাসুব্বা আলাইকুমুল আযাব সাব্বা আও কামা ক্বাল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এ মানুষ তোমরা নিজের আমল দেখো না, অন্যদের বরকতে আল্লাহ পাক তোমাদেরকে পালতেছেন আর খাওয়াইতেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই বৃদ্ধ বৃদ্ধ মানুষ যারা যাদের কোমর এরকম ঝুঁকে গেছে এই মানুষগুলো যদি পৃথিবীতে না হইতেন, এবং এই যে ছোট ছোট বাচ্চা যারা দুধ পান করে দুগ্ধ পানকারী ছোট্ট শিশুরা যদি না হইত, আর এই বোব জাতি পশু প্রাণী এরা যদি না থাকতো পৃথিবীতে, তোমাদের গুনাহের কারণে আসমান থেকে এরকম বৃষ্টির মতো আযাব বর্ষণ হইতে থাকতো, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক লাসুব্বা আলাইকুম আল আযাবু সাব্বা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই জন্য আমার ভাইরা, আমরা যে নিয়ামত ভোগ করি, আল্লাহ আমাদের সুখে রাখছেন, ইজ্জতে রাখছেন, শান্তিতে রাখছেন, এটা না মনে করি আমার আমলের জোরে, বরং এটা মনে করি যে আল্লাহ পাকের খাস বান্দাদের উসিলাতে আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু আমাদেরকে পালতেছেন। বহরহাল, তো আমি বলতেছিলাম যে মানুষ যদি ইমানের উপর চলে, হ্যাঁ সুন্নতের উপর চলে, তাকওয়ার উপর চলে, আল্লাহর হুকুমের উপর চলে, আল্লাহ পাক জাল্লা জালালু ওয়াদা করেছেন পবিত্র কোরআনে যে আমি তোমাদেরকে তোমাদের জন্য আসমান জমিনের বরকতের ভান্ডার খুলে দিব। তো আল্লাহর বান্দাদেরকে আল্লাহ পাক কিভাবে পালেন দেখেন কি মামলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন এবং কবুল করেন। একটু পানি খাওয়ান। কি আয়াত পড়ছিলাম মনে আছে? বুঝলে মনে আছে তুমি? বলো ভাই। মাশা আল্লাহ। হ্যাঁ আমার ভাইরা, পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন যে কিয়ামতের ময়দানে তোমার সন্তান, তোমার সম্পদ কোন কিছুই তোমার কাছে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যদি এমন একটা অন্তর নিয়ে আসো যে অন্তরটা দাগ মুক্ত, রোগ মুক্ত, তাহলে তুমি কামিয়াব হয়ে যাবে। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা, আচ্ছা সেই দাগ মুক্ত রোগ মুক্ত অন্তর কি? মুফাসসিরিন লিখছেন ওই অন্তর যে অন্তর ইমানওয়ালা, তাওহীদওয়ালা, তাওহীদের বিশ্বাসওয়ালা, এক আল্লাহকে যে বিশ্বাস করে, হ্যাঁ কুফরের দাগ নাই, শিরকের দাগ নাই, এরকম অন্তর যদি হয় তো কাল কিয়ামত আল্লাহ পাক তাকে নাজাত দিয়ে দিবেন। কারো নাজাত আগে, কারো নাজাত একটু পরে, কারো দুখুলে অবলি, কারো দুখুলে সানুলি, কিন্তু ইমানটুকু থাকলে আল্লাহ পাক তাকে নাজাত নসিব করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমানের সাথে জিন্দেগি, ইমানের সাথে মৌত আল্লাহ মঞ্জুর করেন। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাদ্দিদু ইমানাকুম বিকাউলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের দ্বারা তোমাদের ইমানকে তাজা করো, শক্তিশালী করো, আরো বেশি নূরওয়ালা করো। আমরা ভাই লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়তে পারি না কিভাবে? যে আমরা দোকান করি, ব্যবসা করি, অফিস করি, চাকরি বাকরি করি, পরে মনে করি যে মন তো চায় কিন্তু আসলে এটা তো পারি না। আমার ভাইরা, এটা তরিকা না, পারার তরিকা এটা না। পারবার তরিকা হলো যে আমরা যত কাজের মধ্যে যেখানেই থাকি না কোনো, ওর ফাঁকে ফাঁকে আল্লাহর জিকির করি। এই কাজ করতেছি, হাঁটতেছি, চলতেছি, হঠাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসিতে, মহান রব্বুল আলামিন বলছেন বান্দা যখন একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, সাত আসমান জমিন থেকে ভারী দৌলত তার নসিব হয়ে যায়। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান রব্বুল আলামিন বলেন যে সাত আসমান এবং সাত তবক জমিনকে যদি এক পাল্লা রাখা হয় আর বান্দার লা ইলাহা ইল্লাল্লাহ কে আরেক পাল্লা রাখা হয়, নিঃসন্দেহে তার লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই ভারী হবে। এবং তিরমিজি শরীফে এক হাদিস আছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনতেছেন আমার ভাইয়েরা? হ্যাঁ, মুসলমান নিজেদের কাঙ্গাল মনে করি আমরা, অথচ দমে দমে মুহূর্তে মুহূর্তে প্রতিদিন সকালে দুপুরে রাত্রে বেসুমার বড় দৌলত, বড় সম্পদ আমরা অর্জন করতে পারি, কেবল বেফিকির থাকার কারণে, গাফিল থাকার কারণে, অসতর্ক থাকার কারণে, আখেরাতের চিন্তা ফিকির থেকে দূরে থাকার কারণে এই দৌলত অর্জন থেকে আমরা মাহরুম হইতেছি, বঞ্চিত হইতেছি। তিরমিজি শরীফের এক হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে এক বান্দাকে আল্লাহ পাক ডাকবেন, গুনাহগার মুমিন, গুনাহগার মুসলমান, তো তার যে সারা জীবনের পাপের যে রেকর্ড বই, শুনতেছেন ভাইরা, পাপের যে রেকর্ড বই এত বিশাল বড়, এই চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় এত লম্বা এক একটা বই তার পাপের, পাপের হিসাবের বই, এইরকম 99টা বই একটার পর একটা তার সামনে রাখা, সবগুলোর ভিতরে সারা জীবনের পাপ আর পাপের রেকর্ড। এরপরে রব্বুল আলামিন ওই বান্দাকে জিজ্ঞেস করবেন আলাকা ইন্দানা হাসানাত, কিরে তোমার কাছে কি আমার কাছে কি তোমার কোন নেকি জমা আছে? এতগুলো পাপে ফিরিস্তি দেখাইয়া তখন আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, আমার কাছে কি তোমার কোন নেকি আছে মিয়া? তো বান্দা বলবে যে আল্লাহ আমার কোন নেকি নেই। আল্লাহ পাক বলবে যে না, আমার কাছে তোমার একটু নেকি আছে। বান্দা এটা মানতে চাইবে না, বলে আল্লাহ আমার কোন নেকি নেকি কিছু নেই। কারণ ও গুনার এই বিশাল বড় এই হিসাব কিতাব দেখে রেজিস্টার দেখে এমন ভয় পাবে যে আবার কিসের নেকি, আর থাকলেই বা সেটা কি কোন কাজে লাগবে? ভাই একটু যদি নেকি থাকেও সেটা কোন কাজে লাগবে? এতগুলো পাপের পরে জাহান্নাম ছাড়া যে আমার কোন রাস্তা নাই সেটা তো চূড়ান্ত কথা। এই জন্য বান্দা পরিষ্কার বলবে যে আমার কোন নেকি নেকি বলতে কোনো কিছুই নেই। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাবাহু বলবেন যে তোমার কাছে অবশ্যই, আমার কাছে অবশ্যই তোমার কিছু নেকি আছে। ওর পরে আল্লাহ পাক আল্লাহাকের হুকুমে বাইর করা হবে একটা ছোট পর্চা। পর্চা মানে একটুখানি বেতাকাতুন, একটুখানি ছোট্ট একটু কাগজ, এক টুকরা। ওই বান্দা দেখে পেরেশান হইতে থাকবে যে এই বিশাল বড় 99টা পাপের দফতর, পাপের রেজিস্টার, রেকর্ড বই, আর এর সামনে একটুখানি কাগজ বাইর করলে এটা দিয়ে কি হবে? আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাবাহু হুকুম করবেন যে এইটাকে, এই কাগজটুকুকে নেকির পাল্লায় রাখা হোক। দেখা গেল ওর মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। ওই কাগজটুকুর মধ্যে কি লেখা ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ, বাস এতটুকুই। এই বান্দা কখনো বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ, সেই লা ইলাহা ইল্লাল্লাহ এখানে হেফাজত করা আছে। ওইটা যখন নেকির পাল্লায় দেওয়া হবে সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আর আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করে রাখছেন নিয়ম, ফর্মুলা, আইন বাতায়া রাখছেন আগেই কোরআন শরীফের মধ্যে। আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফী ঈসাতির রাদিয়া, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যার নেকির পাল্লা ভারী হবে তার ঠিকানা জান্নাত, তাকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। আছে দুটো, নেকিও আছে বদিও আছে, ভালো আছে মন্দও আছে। কিন্তু আল্লাহ হিসাব করে যদি দেখেন যে নেকির পাল্লা অল্প বিন্দু পরিমাণ ভারী হয়ে গেছে, তাহলে তার জন্য জান্নাতের ফয়সালা করবেন। যে এই বান্দার নেকি বলতে কিছু নাই তো ও বলছিল, কিন্তু যখন এই পর্চাটুকু নেকির পাল্লাতে দেওয়া হলো, নেকির পাল্লা ভারী হয়ে গেল মুহূর্তের মধ্যে, এবং আল্লাহ পাক তাকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিবেন। আমার ভাইরা, তাহলে কি আমাদের জিন্দগিতে জিকিরের পরিমাণ কমানো চাই না বাড়ানো চাই? লা ইলাহা ইল্লাল্লাহকে বেশি বেশি পড়া উচিত না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার দ্বারা তোমাদের ঈমানকে তাজা করো, মজবুত করো, শক্তিশালী করো, আরো বেশি নূরওয়ালা বানাও। হ্যাঁ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সবচেয়ে উত্তম কালেমা, আল্লাহর নিকট সবচেয়ে বেশি প্রিয় কালেমা হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। কিন্তু আরেক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোরআনের তেলাওয়াত সবচেয়ে বড় জিকির, এই কোরআনের পরে সবচেয়ে বড় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। শুনতেছেন ভাইরা? অনুরূপ ভাবে আরেক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈমানের 70-এর বেশি, আরেক বর্ণনায় 77টা শাখা আছে, এই 77টা শাখার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। তো এটা হলো সবচেয়ে বড়টা। তাহলে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলতেছে সেই ঈমানের সবচেয়ে ভারী আমলের মধ্যে মজবুত থাকতেছে। এবং এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অন্তরের বিশ্বাসের সাথে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা তার জীবনের শেষ কালাম হবে, শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। আর এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যদি প্রতিদিন 100 বার করে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তো কিয়ামতের দিন হাশরের মাঠে যখন সে আসবে, এই কালিমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। আমার ভাইরা, এই দুনিয়ার সময়টা তো আমাদের জানা নাই, কার কখন দুনিয়া থেকে বিদায় দিতে হবে। অল্প সময়ের জন্য পৃথিবীতে আমরা আসছি, এই অল্প দিনে অল্প সময়ের মধ্যে আমাদেরকে পরকালের অনন্তকালের জন্য সম্বল জোগাড় করতে হবে, মূল্যবান সম্বল জোগাড় করতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি, হালাল খাই, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি, ভুল ত্রুটি হলে আমরা আল্লাহর নিকট মাফ চাই, মাফ চাইতে থাকি, মাফ চাইতে থাকি, মাফ চাইতে থাকি। সকালে মাফ চাই, দুপুরে মাফ চাই, পাঁচ ওয়াক্ত নামাজের পরে মাফ চাই, রাতে ঘুমাবার সময় মাফ চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাযিমাল ইসতিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যেই গুনাগার বান্দা জীবনভর আল্লাহর কাছে মাপ চাইতেই থাকবে বেশি বেশি পরিমাণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গুনাগার বান্দা যে ক্ষমা প্রার্থনার অভ্যস্ত, ও বিপদে আপদে পড়লে আল্লাহ পাক তাকে উদ্ধার করতে থাকবেন, পেরেশানিতে পড়লে আল্লাহ পাক তার পেরেশানি দূর করতে থাকবেন, এবং এই বান্দাকে আল্লাহ তাআলা কল্পনাতীত ভাবে রিজিকও দান করতে থাকবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং দিলকে পাক সাফ রাখি, না অন্তরে অহংকার থাকে, না হিংসা থাকে, না দুনিয়ার প্রতি লোভ লালসা থাকে, অন্তরকে পাক রাখার চেষ্টা করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালাত সালাত জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। দেখো, এই অন্তর যদি নূর ওয়ালা, সর্ব অঙ্গ নূর ওয়ালা হবে, অন্তর মাওলা ওয়ালা হলে, মাওলা মুখ হলে সর্ব অঙ্গ মাওলা মুখে আমলে মশগুল হবে, আর অন্তর যদি বরবাদ হয়, সর্ব অঙ্গ বরবাদের কাজে, নষ্টামির কাজে, গুনাহের কাজে মশগুল হয়ে যাবে। এজন্য অন্তরকে বানানো চাই, দিলকে দিল বানানো চাই। এজন্য তরিকা বলছেন, রাকিবিল্লাহ তাজিদহু তুজাক, যেখানেই থাকি সর্বদা খেয়াল রাখি আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার কথা শুনতেছেন, সর্বদা আমি আল্লাহ পাকের নজরের সামনে আছি। এইভাবে সবসময় চলতে থাকি এবং দিলকে পাক সাফ রাখার চেষ্টা করতে থাকি। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করে। আমার তো পরশুদিন এই সন্দীপে আসার কথা ছিল, এবং পরশুদিন গতকাল দুই জায়গায় কোথায় কোথায় জানি প্রোগ্রাম ছিল সন্দীপের মধ্যে, ঝড় বৃষ্টি বাদলের কারণে আমরা আইসা চিটাগাঙ্গে আটকে পড়ে আছি। আসছিলাম আমরা আইসা নদীর ঘাট থেকে ফিরে গিয়ে চট্টগ্রাম শহরের ভিতরে ছিলাম, আজকে ভোরবেলা আলহামদুলিল্লাহ সন্দীপে চলে আসছি। এবং শুনতেছিলাম যে সন্দীপের অনেক মুসলমান ভাইয়েরা খুব প্রাণ খুলে দোয়া করতেছেন যাতে আসতে পারে। আপনাদের দোয়া ছিল, আল্লাহ তাআলা আমাকেও মাফ করেন, আপনাদেরকেও মাফ করেন, আমাদের সকলের জন্য আল্লাহ পাক জান্নাত মঞ্জুর করেন, দুনিয়া আখেরাতে শান্তি সম্মান মর্যাদা এবং কল্যাণ ও কামিয়াবি আল্লাহ মঞ্জুর করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম মা শাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتغذينا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير إنك على كل شيء قدير ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وتوفنا مع الأبرار وتوفنا مع الأبرار يا رجاء المؤمنين لا تقطع رجاءنا يا رجاء المؤمنين لا تقطع رجاءنا يا رجاء المؤمنين لا تقطع رجاءنا يا غياث المستغيثين أغثنا يا غياث المستغيثين المستغيثين بنا يا غياث المستغيثين بنا يا معين المؤمنين عنا يا معين المؤمنين عنا يا معين المؤمنين عنا يا محب التوابين تب علينا يا محب التوابين تب علينا يا محب التوابين تب علينا رب اغفر وارحم وانت خير الراحمين رب اغفر وارحم وانت خير الراحمين اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين يا الله আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের জন্য রহমতের ফয়সালা করে হে আল্লাহ আমাদেরকে হেদায়েতে কামিল নসীব করে হে আল্লাহ ঈমানে কামিল আমাদেরকে দান করে নূরে কামিল আমাদেরকে নসীব করে আপনার মহব্বত মারেফত আমাদেরকে দান করে হে আল্লাহ এতটা আপনার ভয় দান করেন সব গুনাহ থেকে বাঁচা আমাদের জন্য আসান করে দেন গায়রুল্লাহ থেকে গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করে নফসের ধোকা শয়তানের ধোকা থেকে আমাদেরকে বাঁচান হে আল্লাহ আপনার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথার উপরে জিন্দেগি বানানোর তৌফিক দান করে হেদায়েতের রাস্তাকে আপনি আমাদের জন্য আসান করে দেন আপনার মহব্বতকে আমাদের অন্তরে মধুময় বানায় দেন মিঠা থেকে আরো মিঠা মধু থেকে আরো মধুরতর বানায় দেন হে আল্লাহ জাহান্নামের রাস্তা থেকে আমাদেরকে হেফাজত করে জান্নাতের আমলের আমাদেরকে তৌফিক দান করে জান্নাতের পথ চলো আমাদের জন্য সহজ করে দেন আজকের মজলিসকে মাহফিলকে কবুল করে ঝড় বৃষ্টি বাদলের মধ্যে আল্লাহ মুসলমান ভাইদের মধ্যে সন্দীপে এত মহব্বত এত দিন জজবা আল্লাহ মুসলমান ভাইদের দিন জজবাকে আপনি কবুল করে আল্লাহ ওনাদের দিন মাহফিল মজলিসকে কবুল করে যারা এর ব্যবস্থা করছেন যারা এতে সহযোগিতা করছেন যারা এখানে আসছেন বসছেন সকলকে কবুল করে আল্লাহ সকলের দুজাহানের কামিয়াবি দান করে সকলের অসুখ বিসুখ থেকে সেবা দান করে সেহত আফিয়তের জিন্দগি দান করে রুজিতে বরকত দান করে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে জায়গা জমিনে ক্ষেত্রে জিরাতে আপনি বরকত দান করে তমাম পরিশানি থেকে নাজাত দান করে তমাম বলা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ ঘরে ঘরে শান্তি রহমত বরকত নাজিল করে ঘরে ঘরে আফিয়ত নাজিল করে আল্লাহ জানা অজানা দেখা না দেখা সব রকমের শত্রুদের থেকে আমাদেরকে হেফাজত করে আমাদের ঘর বড়দের হেফাজত করে আমাদের সন্তানাদিকে হেফাজত করে আমাদের বন্ধু বান্ধবকে হেফাজত করে তাদের ঘর বড়দের হেফাজত করে আপনার খুশির পথে চলার জন্য তৌফিক দান করে আপনার অসন্তুষ্টির ভয় করার তৌফিক দান করে আপনার অসন্তুষ্টির রাস্তা থেকে ফিরবার বিরত থাকবার আমাদেরকে তৌফিক দান করে ইমানের সাথে জিন্দগি ইমানের সাথে মৌত আপনি মঞ্জুর করে আপনার মহব্বত আমাদের অন্তরে অনেক বাড়ায় দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহব্বত অন্তরে অনেক বাড়ায় দেয় ওলামায়ে দ্বীন আউলিয়া কেরামের মহব্বত অন্তরে আরো অনেক বাড়ায় দেয় আয় আল্লাহ সন্দীপকে আপনি তমাম বাপত বালাম পরেশানি বা মুসিবত থেকে আপনি হেফাজত করেন আয় আল্লাহ সন্দীপকে অনেক বিশাল বড় বানায় দেন মুস্তাকিল এক বিশাল বড় জিলা আপনি বানায় দেন আয় আল্লাহ সন্দীপের তমাম পরেশানি দূর করে দেন কষ্ট দূর করে দেন এখানে বিদ্যুতের অভাব এবং সংকট সবকিছু থেকে আপনি নাজাত দান করেন গ্যাসের সমস্যা থেকে আপনি আয় আল্লাহ নাজাত নসীব ফরমান আয় আল্লাহ এখানে দিন দুনিয়া দুনো দিক থেকে উন্নতি অগ্রগতি দ্বারা আপনি আপনি নসীব ফরমান সকলের তমাম নেক উদ্দেশ্য পুরা করে সব মুশকিল আসান করে দেন আয় আল্লাহ সব পেরেশানি থেকে নাজাত দিয়ে দেন আয় আল্লাহ আমাদের তমাম দোয়া মোনাজাতকে রহমতুল আলমিন সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম উসিলা আপনি কবুল করেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
কাবির আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুহুম এর বাংলা উর্দু প্রতিটি বয়ান বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নিয়মিত নিজ নিজ মোবাইলের হোয়াটস অ্যাপে পাওয়ার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 01715808069 মুফতি শহীদুসালাম কাসেমি লাইভ বয়ান শোনার লিঙ্ক mixlr.com/khanka bd মিক্সলারে স্পেলিং mixlr.com/khanqah-bd অথবা www.khankabidi.com। বয়ানের গ্রুপে অ্যাড হওয়ার জন্য নিজ নিজ মোবাইলের হোয়াটস অ্যাপ থেকে ভয়েস মেসেজে উল্লেখ করুন নিজের নাম ঠিকানা এবং শুধু বাংলা বয়ানই পেতে চান না বাংলা উর্দু উভয়টাই। গ্রুপে অ্যাড করে নেওয়ার পর আপনার মোবাইলে যাওয়া মেসেজে নট স্প্যামে টাচ করুন, রিপোর্ট স্প্যামে নয়। গ্রুপে বহাল থাকার শর্ত হল আপনার প্রোফাইলে কোন প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা যাবে না, বলা যাবে না, লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়। এই গ্রুপটা শুধুই হযরত ওয়ালা দামত বারকাতুহুম এর বয়ান পাওয়ার জন্য, নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয়। প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নম্বরে যোগাযোগ করুন। নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে, তারপর কন্ট্যাক্ট, তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক, তারপর সেন্ড এ টাচ করলেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে।